সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্য হতে খুবই চমৎকার একটি ফজিলত হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। খুবই চমৎকার, খুবই ফজিলতপূর্ণ হাদিস শরীফ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাত লাভ করবে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাত লাভের আশাবাদী হই, আকাঙ্ক্ষী হই, তাহলে আমাদেরকেও পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা বিভিন্ন বুজুর্গানে দীনদের ঘটনা পড়ি, তাদেরকে জানি, তাদের মাজার শরীফে উপস্থিত হই, তাদের জীবনী অনুসরণ করার চেষ্টা করি। তারা যেভাবে আল্লাহ তাআলার জন্য বিলীন হয়ে গিয়েছিল, ফানা ফিল্লা হয়ে গিয়েছিল, সেই ব্যাপারগুলো আমরা পড়ি, আমাদের মধ্যেও ইবাদতের আগ্রহ তৈরি হয়, সৃষ্টি হয়। অনেকে ওলিদের জীবনী পড়ে, ওলিদের সম্পর্কে জেনে গুনাহ থেকে বাঁচে, তাদের ভিতরও গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি হয়। তারপর আমরা ওলিদের স্মরণ করে তাদের মাজারে উপস্থিত হই, তাদের থেকে ফয়েজ ও বরকত লাভ করি, তাদের মাজারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার দরবারে তাদের ওসিলাতে দোয়া করি, যেন আমরাও নেককার হতে পারি। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ মাজার শরীফে উপস্থিত হওয়া নিয়ে, মাজার শরীফে উপস্থিত হওয়ার নিয়ম নিয়ে আলোচনা করতে আজ আমরা উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে। তাহলে সঠিক কোনটি? জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। প্রতি পর্বের ন্যায় এই পর্বেও একজন মেহমান আমাদের সাথে রয়েছেন, আরমান আত্তারি ভাই, কেমন আছেন আপনি? অনেক অনেক শুকরিয়া আজ এখানে উপস্থিত হয়েছেন আপনি।
আপনাকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ আপনি দাওয়াত দিয়েছেন।
মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা আরমান আত্তারি ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে খুবই বিস্তারিত আলোচনা শুনব। এর পূর্বে আসুন, জনপ্রিয় অনুষ্ঠান যা বিশ্বব্যাপী জনপ্রিয়, বিভিন্ন ভাষায় যা ডাব হয়ে থাকে, এমন একটি জনপ্রিয় অনুষ্ঠান মদিনী মুজাকারা। এই অনুষ্ঠানের একটি খুবই চমৎকার এবং তথ্যবহুল শর্ট ক্লিপ আমরা দেখে নিব। জি, শর্ট ক্লিপটি চালিয়ে দিন।
এটা কি জানেন? জি, সুতা। এটা কোন কাজে আসে? নিশ্চয়ই সেলাই ও তালির কাজে, তবে এটা অন্য আরেকটি কাজে আসে। এটা কি? তালা, লক। এটা কোন কাজে আসে? নিশ্চয়ই লক লাগানোর কাজে, তবে এটাও অপর একটি কাজে আসে। আর এটি কি? শিশুদের জানার কথা। জি, এটা দোলনা, শিশুদের খেলনা, তবে এটাও অন্য একটা কাজে আসে। ভারতবর্ষের অধিকাংশ মাজারে এই তিনটি বস্তুই আপনারা হয়তো দেখেছেন, অর্থাৎ লাল সুতা, তালা ও দোলনা। আর মানুষ বিভিন্ন মানত পূরণের উদ্দেশ্যে মাজারের জালিতে লাল সুতা বাঁধে, আবার কিছু মানুষ জালিতে তালা লাগায়। এগুলোর পাশাপাশি মাজারের জালির পাশে ছোট ছোট দোলনা রাখা থাকে, আর এগুলো কোনো মান্যত বা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্যই রাখা হয়। প্লিজ শায়েখ, সর্বপ্রথম তো এ ব্যাপারে বলুন যে মানুষ মান্যত কেন করে, আর এটা কোথা থেকে সাব্যস্ত? আর মানুষ মাজারে গিয়ে জালিতে সুতা ও তালা কেন লাগায়, আর এসব ছোট ছোট দোলনা রাখার কারণই বা কি? প্লিজ শায়েখ বলুন, কি এর বাস্তবতা, কি কল্পকথা?
এখন আল্লাহই জানেন মানুষ কি কনসেপ্টে রাখে। অবশ্য দোলনার বিষয়টা তো বুঝে আসে, অর্থাৎ আমার মনে হয় তারা হয়তো এভাবেই রেখেছে যেন নিজের ঘরেও দোলনা চলে আসে। অর্থাৎ যারা নিঃসন্তান রয়েছে তারা হয়তো দোলনা রেখে আসে, আর সেখানকার লোকেরা হয়তো নিয়েও চলে যায় সঙ্গে করে, অথবা খাদেম যিনি আছেন তিনি বেচে দিবেন। অথবা এও হতে পারে এমন মাজারে গিয়েছে যেখানে এমন কমিউনিটি বাস করে যারা দোলনা বিক্রি করে, সুতরাং মাজারে কাছে রেখেছে আর খাদিম সব তুলে নিল, তখন প্রথা চালু হয়ে গেল, আবার বিক্রি করছে, আবার আসছে। এও হতে পারে, এটা তালার ক্ষেত্রে হতে পারে, চাবির ছড়া রাখা আছে, তালা খুলে পুনরায় বিক্রি করে দিচ্ছে, আল্লাহই ভালো জানেন। সুতা খোলার কাজ হয়তো এতটা কষ্টকর বিষয় না, আর না সুতার এতটা মূল্য হয়ে থাকে, সুতরাং এটা মানুষের আন্দাজ। আল্লাহ পাক আমাদের নিরাপত্তা দান করুন। আর এ ধরনের কাজ মাজারে সেই অবস্থায় করা যাবে, এই তালা লাগানো, সুতা বাঁধা বা দোলনা রাখা, যদি এটা বুজুর্গদের থেকে সাব্যস্ত থাকে, কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত হয়, অথবা যিনি গ্রহণযোগ্য বুজুর্গ, প্রকৃতপক্ষেই বুজুর্গ, লাগে দাম মিটে গম দুনিয়া কামায়ে খাওয়ে হাম, যারা এই ধরনের কাজ করে বসে থাকে মাজারে, এরা বুজুর্গ নয়। বুঝতে পেরেছেন? এরা বুজুর্গদের বিপরীত। আসলেই যারা বুজুর্গ, বুজুর্গানের দিন তার থেকে সাব্যস্ত হলে কোনো কাজ, তাহলে তো করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অন্যথায় তা নিষেধ। আর এ ধরনের কাজ না করা উচিত, আর না এ ধরনের কাজ করাতে উদ্দেশ্যপূর্ণ হয়। যদিও কারো উদ্দেশ্যপূর্ণ হয়েও থাকে, তখন কি এর দ্বারা পূর্ণ হয়েছে? হয়ে গেছে, কাজ তো হয়েই যায়। অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত কোনো কাজ হয় না, আটকে থাকে, তবে হয়ে যায়। দোয়াও তো করে বান্দা, তার সেই দোয়া কবুল হয়ে যায়, সে মনে করছে এই সুতা তার কাজে এসেছে। সন্তানের জন্য দোয়া করেছিল, তাবিজ সংগ্রহ করেছিল, বুজুর্গদের কাছে গিয়েছিল দোয়া করানোর জন্য, ফলে সন্তান হয়েছে। সে মনে করছে দোলনা রেখেছিল মাজারে, ফলে ঘরেও দোলনা চলে এসেছে। এমনটা নয়। তো কেউ এমন কাজ করবেন না, বরং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। মান্যত তো সেটাই ওয়াজিব হয় যা আল্লাহর জন্য করেছে, আর এতটুকু আওয়াজে করেছে যে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে তা কানে শুনে নিবে। সেই মান্যত ওয়াজিব হবে এই দুটি শর্তের পাশাপাশি, যেমন এই মান্যত অনুযায়ী, অর্থাৎ যে মান্যটি আপনি করেছেন এ অনুযায়ী শরীয়ত মোতাবেক কোনো কাজ ওয়াজিব হতে হবে। যেমন আমার সন্তান সুস্থ হয়ে গেলে আমি 12 রাকাত নফল আদায় করব, এই মান্যত করল কেউ, তো যেহেতু নামাজের ওয়াজিবও বিদ্যমান তখন এই নামাজ হবে ওয়াজিব। এই মান্যত পূর্ণ করা ওয়াজিব, পূর্ণ না করলে গুনাহগার হবে। নফলের মান্যত করেছে, প্রকৃতপক্ষে তা তো নফল, তবে এই নফলগুলো পড়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে, না পড়লে গুনাহগার হবে, সুতরাং এটা স্মরণ রাখতে হবে। এখন কথা হলো, অনেকে মাজারে মান্যত করে যে আমি অমুক মাজারে খাবার খাওয়াবো, অথবা মিষ্টি বিতরণ করব, কিংবা এ ধরনের অনেকে সিন্নি বিতরণ করে, অথবা কেউ এ ধরনের ভালো মান্যত মাজারের জন্য করল। সুতরাং এই যে মাজারের জন্য মান্যত করল, যেহেতু এ ধরনের ওয়াজিব ইবাদত শরীয়তে বিদ্যমান নেই, তাই এই মান্যত পূর্ণ করাও ওয়াজিব নয়। তবে যে বৈধ মান্যত আল্লাহর অলির জন্য করেছে, মাজারে কিছু দেয়া, সেখানে বিতরণ করা, এটা যেহেতু একটি সাওয়াবের কাজ এবং শরীয়তেও বৈধ, তাই এই মান্যত পূর্ণ করা উত্তম রয়েছে। যদি কেউ পূর্ণ না করে তাকে আমরা গুনাহগার বলব না, উত্তম রয়েছে যদি তা পূর্ণ করে নেয় সে। এই শর্তে সে যদি মাজারে এমন মান্যত করে যা ওয়াজিবের অন্তর্ভুক্ত নয় ইবাদতের ক্ষেত্রে, যেমন অমুক মাজারে আমি নফল পড়ব, মান্যত হয়ে যাবে মান্যতের নিয়তে বলে থাকলে, তবে সেটা মাজারে গিয়ে পড়াই আবশ্যক নয়, ঘরের মধ্যে পড়ে নিল অথবা মসজিদে গিয়ে পড়ে নিল, তখনও মান্যত আদায় হয়ে যাবে সম্পূর্ণ যখন পড়ে নিবে, অন্যথায় না পড়লে গুনাহগার হবে, কারণ সে মান্যত করেছিল। আর মহিলাদের মসজিদে যাওয়ার প্রয়োজন নেই, তারা তাদের ঘরেই পড়বে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি তাআলা আপনারা আমাদের সঙ্গে আছেন আর চলছে তাহলে সঠিক কোনটি অনুষ্ঠান। আর আমরা এতক্ষণ পর্যন্ত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মৌলানা আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়ার খুবই চমৎকার মদিনী ফুলগুলো শুনছিলাম এবং তিনি খুবই সাবলীলভাবে আমাদেরকে শরীয়তের মশলা মান্নত সংক্রান্ত বিভিন্ন মশলা মশাইল জানাচ্ছিলেন। তো আমাদের সাথে একজন মেহমানও রয়েছেন, তো আমরা এই মদিনী ফুলের ব্যাপারে আরও কিছু তার থেকে জেনে নেব। যে এই ব্যাপারে যদি আপনিও কিছু বলতেন।
জি জুনেদ ভাই, প্রায় দেখা যায় কিছু লোক এমনও আছে যে মাজারে গিয়ে এভাবে করে সুতা বেঁধে দেয় বা তালা লাগিয়ে দেয় বা জানি না নানান ধরনের কাজগুলো করে থাকে। এটা কিন্তু যেটা শরীয়তের মধ্যে, যেটা শেখ তরিকাত আমিরুল সুন্নাত বললেন, যেটা শরীয়তের মধ্যে জায়েজ আছে, কোরআন ও হাদিস যেটার আদেশ দিয়েছে বা হুকুম দিয়েছে, তো সেটা আমরা করতে পারবো। কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ নেই, জায়েজ নেই, অপচয় রয়েছে, তো এরকম কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন দেখা যায় অনেকগুলো লোক এমন আছে মাজারে গিয়ে তালা, অনেক দামি দামি তালাগুলো লাগিয়ে দেয়। এখন আমিও জানি না কি কেন লাগাচ্ছে, কি হবেটা কি, তো এ থেকে বাঁচা উচিত। অনেক সময় দেখা যায় গাছেও সুতা বেঁধে দেয়, যেখানে সেখানে সুতা বেঁধে দেয়, এমন করা কিন্তু ঠিক নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব এবং সাহেবের যে মাজার আছে তার ওসিলাও আমরা দোয়া করতে পারি। এটা বুজুর্গানের দিন থেকে এটা সাবিত রয়েছে, বুজুর্গানের কেরামও ওলি আল্লাহদের ওসিলা নিয়েও দোয়া করেছেন। তো আমাদের সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কুপ্রথাগুলো রয়েছে, সে করেছে আমিও করছি, কি করছে জানে না, ও এটা করেছে তো সেও শুরু হয়ে গেছে, এমন করা কিন্তু ঠিক নয়। অনেক সময় দেখা যায় যে মাজারে গিয়ে তারা ওই সমস্ত কাজ করে যেটা শরীয়ত নিষেধ করেছে, শুধু সেখানে নয় বাইরেও নিষেধ করেছে। দেখুন, মনে করেন কি আমি কোনো অফিসারের কাছে যাব, আমাকে যেতে হবে বা ইনভাইট করলো, তো যখন আমি সেখানে যাই অফিসারের কাছে, কোনো গণ্যমান্য ব্যক্তির কাছে, তো আমরা ড্রেস আপ ভালো করি এবং সেখানে গিয়েও আমরা ডিসিপ্লিন বজায় রাখি, হই হুল্লা তামাশা আমরা করি না। যদি করি তাহলে বলবে কোন বেয়াদব চলে এসেছে, কেমন লোক চলে এসেছে, এসে আদবও জানে না। তো যখন আমরা কোনো এডুকেটেড পার্সনের কাছে যাই, কোনো শিক্ষিত মানুষের কাছে যাই, তো ড্রেস আপও ভালো করি এবং আমাদের ডিসিপ্লিনও ভালো থাকে।
অবশ্যই অবশ্যই।
আমরা যখন কোনো ওয়ালি আল্লাহর মাজারে যাচ্ছি,
জি,
আল্লাহর ওয়ালি রয়েছেন এবং আল্লাহর ওয়ালির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আয়াতও নাজিল করে দিয়েছেন এবং অনেক হাদিসে করিমাও রয়েছে, তো আমরা কী করছি বা কিছু লোক আছে তারা গিয়ে মাজারে কী করছে, ওই সমস্ত কাজগুলো করছে যেটা শরীয়ত কোর্টে নিষেধ করেছে, হই হুল্লা করে, তামাশা করে, এবং অনেক লোক তো এমনও আছে সেখানে গিয়ে নেশা পর্যন্ত করে। অথচ ওয়ালি আল্লাহগণ এই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, ইবাদত করতে বলেছেন, কোরআনে পাকের তেলাওয়াত করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, নফল নামাজ পড়তে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, মানুষের হক আদায় করতে বলেছেন, মা বাবার খিদমত করতে বলেছেন এবং নেক আমল করতে বলেছেন। কিন্তু কিছু লোকেরা ওয়ালিয়া কেরাম, আউলিয়া কেরামের যে তালিম আছে, আউলিয়া কেরামের যে শিক্ষা আছে, ওই শিক্ষার উপরে কি চলছে কি তার বিপরীত করছে, কি সবাই না, কিছু লোক আছে তারা সেখানে গিয়ে বিপরীত কাজগুলো করে। তো এ থেকে সবাইকে বাঁচতে হবে আর আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়াত দান করুক।
আমিন আমিন আমিন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমরা যদি একটু চিন্তা করি যে যিনি মাজারে আরাম করছেন, যে সাহিত আল্লাহ তাআলার ওয়ালি রয়েছেন, তিনিও যে আল্লাহ তাআলার ওয়ালি হয়েছেন, কীভাবে হয়েছেন, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে, তার উপর দুরূদ শরীফ পাঠ করে, আর তিনিও যে নিজের জীবনে মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেটা কিসের শিক্ষা ছিল, কুরআন ও হাদিসের শিক্ষা ছিল। তো আমিও যদি তার ফয়েজ অর্জন করতে চাই, তো আমি কি করব, মাজারে গিয়ে কুরআন তেলাওয়াত করব, আমি কি করব, মাজারে গিয়ে দুরূদ শরীফ পড়ব, আল্লাহ তাআলার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সালাম জানাবো, ফাতিহা পড়ব, সুরা ফাতিহা পড়ব, সুরা ইখলাস পড়ব, এর দ্বারা না আমি বরকত অর্জন করতে পারব।
জুনেদ ভাই, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলার আমরা নাম শুনেছি,
অবশ্যই
আজও মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলার মাজারে যারা যায়,
আচ্ছা,
তো সেখানে গিয়ে ওয়াজ নসিহত করে না, এটা নাকি সেখানে ওয়াজ হচ্ছে নসিহত হচ্ছে না, যারা যায় তারা সেখানে কোরআনের পাকেট তেলাওয়াত করে। এবং ওনার যখন উরুস হয় তো উরুসের মধ্যে ওয়াজ নসিহত এই সেই হয় না, ওয়াজ নসিহত তো ভালো কিন্তু সবাই সেখানে কি করছে গিয়ে কোরআনের পাকের তেলাওয়াত করছে। তো মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা এর কারামতের মধ্যে থেকে একটি কারামত এটাও আছে যে ওনার মাজারে গিয়ে সবাই কোরআনে মজিদ ফুরকানে হামিদের শুধু তেলাওয়াত করে। দিনও কোরআন তেলাওয়াত হচ্ছে, রাত্রেও কোরআন তেলাওয়াত হচ্ছে, দুপুরে হচ্ছে, মানে 24 ঘন্টা যারা যায় তারা সেখানে গিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করে। তো আমাদের উচিত হবে কি কোরআনে পাক কি বলছে আমাদেরকে, তো আমরা যখন কোনো মাজারে যাব তো সেখানেও আমরা কি করব কোরআনে পাকের তেলাওয়াত করব। আর কেউ যদি ওয়াজ করছে নসিহত করছে তো এটা ভালো, আমরা শুনবো এবং তার উপরে আমল করারও চেষ্টা করব।
অবশ্যই অবশ্যই, মূলত আউলিয়াই কেরামদের যে জীবনের শিক্ষা এটাই, তারাও মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, কোরআন তেলাওয়াতের পথে দাওয়াত দিয়েছেন। তো আমরা যদি আসলেই ওয়ালি প্রেমিক হই তো আমাদেরও আমল সেই অনুযায়ী হওয়া দরকার যা তিনি সারা জীবন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি, আরেকটি বিষয় যে আমরা মাজার জিয়ারত সম্পর্কে বলি বা এখনও আমরা কথা বলছি বা সাধারণত লোকেরাও বলে, অনেকে মাজার জিয়ারত করে, আচ্ছা মাজার জিয়ারতের অর্থটা কি, এর দ্বারা কি উদ্দেশ্য?
মাজার তো মাজারের শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, লোকেরা সেখানে গিয়ে জিয়ারত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আগে আমি তোমাদেরকে কবরে জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা কবরের জিয়ারত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কি তোমরাও কবরে জিয়ারত করো, এতে কি হবে কি তোমাদের মওতের খেয়াল আসবে, চিন্তা ভাবনা আসবে, আখেরাতের চিন্তা ভাবনা আসবে। কেননা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা দুনিয়াতে এসেছিল এবং যারা আসবে তাদের স্থান কোথায়? কবরে। কবরে যেতে হবে এবং সেখানে ভালো মন্দর সেখানে তাকে প্রতিদান দেওয়া হবে। তো মাজার এর শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। এখন আল্লাহর ওয়ালি ঘুমিয়ে আছেন, তো তিনার লাইফ পুরোটি লাইফ কি হয়েছে, ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি ওয়ালি মিনহাজুল আবিদিনের মধ্যে লিখেছেন যে আউলিয়া কেরামের অনেক শান আল্লাহ তাআলা দিয়েছে, অনেক শান দিয়েছে, তাদের বলার মধ্যেও আল্লাহ বরকত রেখেছে, তাদের দেখার মধ্যেও আল্লাহ বরকত রেখেছে, তাদের শোনার মধ্যেও আল্লাহ বরকত রেখেছে, তাদের চলার মধ্যেও আল্লাহ বরকত রেখেছে, এবং যে রাস্তা দিয়ে অতিক্রম করেছে সেই রাস্তার মধ্যেও আল্লাহ তাআলা বরকত রেখেছে। এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহি ওয়ালি বলেন যে আউলিয়া কেরাম যে ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য বা এক দিনের জন্য অবস্থান করেছেন আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যেও কি বরকত রেখেছে। তো যে ওয়ালি দেখে তার মধ্যে বরকত, যে ওয়ালি শুনে তার মধ্যে বরকত, যে ওয়ালি হেঁটে যায় তার মধ্যে বরকত, যে ওয়ালি যে ঘরের মধ্যে একদিন অবস্থান করেছে সেখানে বরকত। তো যে ওয়ালি যেখানে শুয়ে আছে তো সেখানের মধ্যে কত বরকত হবে, আর যারা যাবে তারা কত বরকত পাবে। তো আল হাসান বলেছেন কে বরসতা নেই দেখ কর আবরে রহমত বদো পর ভি বরসা দে বরসানে ওয়ালে। তো যখন ওয়ালি আল্লাহর মাজারে রহমত অবতীর্ণ হয়, বর্ষণ হয়, আর কেউ যদি ভালো নিয়তে যায়, জিয়ারতের নিয়তে যায়, শিক্ষার উদ্দেশ্যে যায়, তো ওয়ালি আল্লাহর মাজারে যে রহমত অবতীর্ণ হচ্ছে সেখান থেকে 2-3 কতরা 2-3 ফোঁটা সেও পেয়ে যায়। তো মাজার এর শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। এবং আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম এবং গস কুতুব আব্দাল যারা হয়েছেন তারাও একজনের মাজারে গিয়েও একজন অপরের জনের মাজারে গিয়ে উপস্থিত হতেন, সেখান থেকে ফয়েজ ও বরকত অর্জন করতেন। যেমন দাতা গঞ্জে বখশ লাহোরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, লাহোরে ওনার মাজার আছে। তো দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহি তাআলা এর মাজারে খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ, হিন্দল ওয়ালি, খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা সেখানে গিয়েছেন, সেখানে জিয়ারত করেছেন, সেখানে এক মাস পর্যন্ত ছিলেন, সেখানেও তিনি ইবাদত বন্দেগি করেছেন। এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা গঞ্জে বখশ লাহোরি রহমতুল্লাহি তাআলা থেকে ফয়েজ ও বরকত তিনি হাসিল করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমরা বুজুর্গানে দিনদের জীবনী থেকে পাই যে তারা অন্যান্য তাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিল তাদের মাজারে উপস্থিত হতো, তাদের থেকে ফয়েজ নিত। আর এটা খুবই একটি ফজিলতপূর্ণ ব্যাপারও, যেমন আমি যখন কারো মাজারে যাব তো স্বাভাবিক এটার অর্থ এটাই যে আমি ওনাকে জানি, ওনার জীবনী পড়েছি, ওনার কাজকর্ম ব্যাপারে শুনেছি, জেনেছি, আমল সম্পর্কে জেনেছি। তো আমার ভেতরও একটা আগ্রহ তৈরি হবে যে কত রুহানি পরিবেশ, কত রহমতপূর্ণ পরিবেশ, যারা আল্লাহ তাআলার পথে চলে, যারা কুরআন ও হাদিসের পথে চলে, যারা পার্থিব জীবন থেকে বিমুখ হয়ে নিজের জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে দিয়েছে, তাদের কেমন মর্যাদা? সারা জীবন তো মানুষ তাদের থেকে বরকত নেয়ই।
জুনিদ ভাই, এখানে একটি হাদিসে কারিমাও রয়েছে।
জি জি,
কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ইরশাদ করলেন, জিবরিল, আমি অমুক ব্যক্তিকে নিজের বন্ধু বানিয়েছি, সার মর্ম আরজ করছি, অমুক ব্যক্তিকে আমি নিজের বন্ধু বানিয়েছি, নিজের ওয়ালি বানিয়েছি, জিবরিল তুমি তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, যে তোমার বন্ধু সে আমার বন্ধু। এরপর জিবরিল আলাইহিস সালাম আসমানে গেলেন এবং আসমানে গিয়ে সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে নিজের বন্ধু বানিয়েছে, আমি জিবরিলও তাকে বন্ধু বানিয়েছি, হে ফেরেশতারা তোমরাও তাকে নিজের বন্ধু বানিয়ে নাও। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মুমিন বান্দা রয়েছে সকল মুমিন বান্দার অন্তরে সেই ওলির ভালোবাসা আল্লাহ তাআলা দান করে দেয়। এখন দেখুন, অনেক বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহ আছেন,
অবশ্যই
শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি আছেন, শাহ পরান আছেন, আমানুশাহ রহমতুল্লাহি তাআলা আছেন, অনেক আউলিয়া কেরাম আছেন এবং অনেক লোকেরা সেখানে যায়। আচ্ছা, যায় কেন? কি আত্মীয় লাগে, কি বংশের মধ্যে থেকে কেউ লাগে, বা রক্তের কি কি সম্পর্ক আছে? না, এই যে যাচ্ছে কেন, এই জন্য কি আল্লাহ তাআলা তার অন্তরে ওলির প্রেম দান করে দিয়েছে, সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে বরকত অর্জন করার চেষ্টা করছে। আচ্ছা, আমরা যারা যাই তো কেন যাই? আমরা এই জন্য যাই কি তারা আমাদের মতো রাত্রে ঘুমিয়ে থাকতো না, আমাদের মতো পেট ভরে তারা খাবার খেত না, আর আমাদের মতো তারা দুনিয়াদার ছিল না, আর আমাদের মতো তারা জমিদার, বড় বড় জমিদারও ছিল না, তাদের কাছে যা থাকতো সব গরিব অসহায়দের মধ্যে বন্টন করে দিতেন। আমরা রাত্রে ঘুমিয়ে যাই কিন্তু তারা রাত্রে ঘুমাতো না, তারা আল্লাহকে খুশি করার জন্য রাত ভর তারা ইবাদত বন্দেগী করতেন, রাত ভর তারা নামাজ পড়তেন, দিনে কি করতেন, রোজা রাখতেন, গরিব আসলে নিজে না খেয়ে তাদেরকে দান করতেন এবং সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করেন, কোরআন কি বলে তার উপরে আমল করতেন। তো এই জন্য তো আমরা যাই কি তার থেকে যাতে আমরা ফয়েজ অর্জন করতে পারি, উনি যতটুকু আল্লাহকে রাজি করতে পেরেছে যদি আমরা কিছু করতে পারি, সেখান থেকে যদি কিছু পদ আমরাও নিয়ে নিতে পারি, তো এই জন্য আমরা সেখানে যাই যাতে করে আমরা কিছু ফয়েজ নিতে পারি, তার জীবনী স্টাডি করে আমরাও যাতে তার পথে যাতে চলতে শুরু করে দিই।
অবশ্যই, জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এজন্যই যাই, এজন্যই ওলিদেরকে স্মরণ করি, ওলিদের ব্যাপারে জানি, ওলিদের ব্যাপারে পড়ি। আচ্ছা, আমিও যখন ছোট ছিলাম, খুবই ছোট ছিলাম, যখন জামিয়াতুল মাদিনাতে ভর্তি হই, তখন আমি উইনুল হিকায়াত পড়ি। উইনুল হিকায়াত সম্পর্কে জানেন যে সর্বপ্রথম বড় বইগুলোর মধ্যে আমার পড়া যে বইটা সেটা হচ্ছে উইনুল হিকায়াত। আর ওটার মধ্যে প্রাথমিক পর্যায়ে, যেহেতু এটা ভিন্ন ভাষায়, তো আমি প্রাথমিক পর্যায়ে কয়েকটা ঘটনা আমি বুঝি না, পরের থেকে যখনই আমি বোঝা শুরু করে দিছি, এমনও হয়েছে যে আমাদের তো পড়ালেখা প্রায় 11:30 শেষ হয়ে যেত রাত, আমি একটা পর্যন্ত না পড়েই যাচ্ছি, ভালোও লাগছে। আর একটা বরকত আমি এটা অনুধাবন করছি, সেটা থেকে করেছি যে যখন আউলিয়া কেরামদের জীবনী পড়তাম, যে একজন আউলিয়া আল্লাহ তাআলার ইবাদত করছে, তো সে কীভাবে দুনিয়া বিমুখতা তার ভেতর ছিল, তখন একদিকে তো দুনিয়ার টেনশন মাথায় কাজ করতো না, অন্যদিকে ইলমে দিন অর্জন করার ব্যাপারে, তারপর এর উপর আমল করার ব্যাপারে আরও আগ্রহ তৈরি হতো। আমি বলবো যে সেই কিতাব পড়া আমার জন্য অনেক বেনিফিশিয়াল ছিল, অনেক বেশি ফলদায়ক ছিল আমার জীবনে। তো আমি মনে করি যে হ্যাঁ, আউলিয়া কেরামদের জীবনী পড়লে মানুষের জীবনে অনেক বেশি পরিবর্তন আসে। ইমাম গাজ্জালির কেউ কিতাব পড়লে সে বলে যে, এমনও মানুষ শুনছি যে এমন মনে হয় যে ইমাম গাজ্জালি নিজে বুঝাচ্ছেন মানুষকে, আর এমন অনেক মানুষ রয়েছে যারা সেই পরিবেশ পায়নি, কিন্তু ইমাম গাজ্জালির বই পড়ার দ্বারা এমন পরিবর্তন তাদের ভিতর এসেছে দুনিয়াদারি, হিংসা ইত্যাদি, এই যতগুলো মানুষের ভিতরের রোগ থাকে যেগুলো হাদিস ও কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকতো, মুক্ত থাকতো এবং তারা অন্যরকমভাবে চলতো। যেটা স্বাভাবিক মানুষ যারা ইবাদত করে তারাও সেই রাস্তাটা ফলো করে না যেভাবে তারা যারা ইমাম গাজ্জালিকে অনুসরণ করতো বা তার বই পড়তো চলতো, যাদের ব্যাপারে আমি জেনেছি। কিছু কলও রয়েছে দর্শক শ্রোতাদের, আমরা কিছু কল অনুষ্ঠানের অংশ করে নিব। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ বাবুল সরকার, কুড়িগ্রাম আনন্দবাজার অলিবুদখানা। মাদিন সালাম দেখতে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই মাদিন সালাম দেখতে, আর এই সালাম দেখে আমার অনেক কিছু শিখতে পারি। দোয়া করবেন
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, উভয় জাহানে কামিয়াব করুক। যে আরেকটি কল চালিয়ে দিন।
বরিশাল গোলদী, আমার নাম মোহাম্মদ শাহজান সর্দার। মাদানী চ্যানেলটা আমরা দেখি, খুব ভালো লাগে, আমাদের জন্য একটু দোয়া করেন।
মাশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেলের ওয়াসিলাতে ইসলামী শিক্ষা আপনাদের ঘরে প্রচলিত করুক। যে আরেকটি কল চালিয়ে দিন।
আরে বলছি প্রোগ্রাম ছিলাই উমর ফারুক, আপনি যে চ্যানেল দেখতে খুব ভালো লাগে, আমাদের পরিবার আপনি চ্যানেল দেখে, আমাদের কাছে খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন।
মাশা আল্লাহ তালা, আল্লাহ তালা বরকত দান করুক, আপনাকেও কামিয়াব করুক, আপনার পরিবারকেও উভয় জাহানে কামিয়াব করুক। জি, আমরা আলোচনা শুনছিলাম। আচ্ছা, আমরা মাজার জিয়ারত করি, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ ওলি প্রেমিক রয়েছি, আমরা মাজারে উপস্থিত হই, মাজার জিয়ারত করি, আর আমাদের খুবই ভালো ফিল হয়। এমন অনেকে আছে যারা যাদের শিডিউলের অন্তর্ভুক্ত যে এই এই দিন সপ্তাহে আমি মাজারে উপস্থিত হব, কেউ প্রতিদিনই মাজারে উপস্থিত হয়, বিভিন্নজন বিভিন্নভাবে মাজারে উপস্থিতির একটা শিডিউল থাকে, যেহেতু ওলিদের থেকে আমাদের ফয়েজ অর্জন করতে হয়। তো মাজার তো জিয়ারত করি, কিন্তু অনেকেই মাজার জিয়ারতের নিয়ম জানি না, যে আচ্ছা কিভাবে উপস্থিত হব, কি করব। স্বাভাবিক ছোটকাল থেকে দেখে আসছি যে হ্যাঁ করাটা ভালো করি, যেভাবে দেখে আসছি সেভাবে করি, কিন্তু আসলে প্রকৃত পক্ষে মাজার জিয়ারতের নিয়মটা কি?
দেখুন, যখন আমরা কোনো অফিসার বা কোনো বাদশাহের দরবারে যখন আগে কেউ যেত,
আচ্ছা
কীভাবে যেত, কত আদব সহকারে যেত, তো আদব তো মাস্ট বি থাকতে হবে, মাস্ট বি আদব থাকতে হবে। কেননা আমি একজন আল্লাহর ওয়ালির দরবারে যাচ্ছি, এমন ওয়ালির দরবারে যাচ্ছি যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আয়াতে করিমা নাজিল করেছে এবং যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? কি যারা ওয়ালি আল্লাহর সম্পর্কে চুল বরাবরও যদি বেয়াদবি করে, তাহলে আমি নবী তার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। এবং আরেকটি হাদিসে করিমা আছে, কেউ যদি ওয়ালি আল্লাহর শানে বেয়াদবি করে, তো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। তো নিশ্চয়ই আল্লাহ এবং তার রসুল থেকে কেউ কি পারবে? কখনো পারবে না। তো এই জন্য ওয়ালি আল্লাহকে কি করতে হবে? আদব করতে হবে। এখন জুনেদ ভাই, আপনি প্রশ্ন করলেন কি আমরা যখন মাজারে উপস্থিত হব তো আমরা কিভাবে উপস্থিত হব। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটি কথা রয়েছে। অনেকেই আছে তামাশা করে, অনেকেই আছে হই হুল্লা করে, আর জানি না নানান ধরনের একটা কর্মকাণ্ডগুলো করে, এটা কিন্তু চরম বেয়াদবি রয়েছে, চরম বেয়াদবি রয়েছে। ওলি আল্লাহ যেভাবে জীবিত অবস্থায় আল্লাহ যেভাবে তার শান দিয়েছেন, যেভাবে শান ছিল, তার ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা তার শান সেভাবে রেখেছে, বরং আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে।
অবশ্যই
যখনই আমরা কোনো মাজারে আমরা উপস্থিত হব বা হাজির দেওয়ার চেষ্টা করব, তো আমরা মানে মনে করে খেয়াল করে আমরা পায়ের দিক দিয়ে আমরা প্রবেশ করব। ওলি আল্লাহর যেদিকে পা আছে, পায়ের দিক দিয়ে আমরা প্রবেশ করব। এরপরে ওলি আল্লাহ যেখানে শুয়ে রয়েছেন তার চেহারার সামনে, কতটুকু সামনে? চার হাত দূরে, মাজার থেকে চার হাত দূরে দাঁড়াতে হবে।
আচ্ছা,
এটা নাকি ঘেসে ঘেসে দাঁড়ালাম, কেননা আমার পুরো ওয়াজুদ, আমার পুরো দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের মধ্যে ডুবিত রয়েছে, এবং ওয়ালি আল্লাহ যে দেখে না, তো তারা অন্তর পর্যন্ত দেখে।
অবশ্যই
অন্তর পর্যন্ত দেখে কি আমি কি করে এসেছি। যেমন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলে যখন কেউ ওযু করে আসতো, তো তার ওজুর পানি যখন ঝরতো না, তো গুনাহগুলো ঝরতো, তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা বুঝে নিতেন সে কোন গুনাহ করে এসেছে। তো বলতেন কি তুমি তোমার মাকে কষ্ট দিও না, অবাধ্য হইও না, কেননা ইমামে আজম রহমতুল্লাহ তালে বুঝে নিতেন কি মা বাবার না ফরমান আছে, ওযু করেছে গুনাগুলো ঝরছে, এটা কোন গুনা আছে। কেউ যখন অপছন্দনীয় কাজ করে আসতো, ওজুর পানিগুলো ঝরতো, তিনি বুঝে নিতেন। এরপর ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালে দোয়া করেছেন, আল্লাহ এই কশফ, এই যে আমি দেখতে পারি, এটা যাতে আমার থেকে চলে যায়, আমি যাতে না দেখি আর, হ্যাঁ, যাতে আমার দৃষ্টিতে আর না আসে কে কি গুনা করে এসেছে। তো বলি আল্লাহরা কি আছে, অন্তর পর্যন্ত দেখে, আমার পুরো ওজুদ পুরো দেহ গুনাহে ডুবা রয়েছে, আর আমি একেবারে সাহেবে মাজারের সাথে ঘেঁষে রয়েছি, এটা আদবের খেলাফ রয়েছে। উলামা কেরাম এটা আদবের খেলাফ বলেছেন। তো মাজার থেকে চার হাত দূরে দাঁড়াতে হবে এবং সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে যদি সম্ভব হয় তো আপনি দরুশিব পড়ুন, সুরা ফাতিয়া পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, সুরা ইখলাস পড়ুন, দরুদ পড়ুন, সম্ভব হলে সুরা ইয়াসিন পড়ুন, সুরা মুলক পড়ুন, এরপরে দোয়া করুন, ইসালে সওয়াব করুন কি আল্লাহ আমার পড়তে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে নিজের দরবারে কবুল করে নাও, আর লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সওয়াবকে সাহেবের মাজারকে তুমি দান করে দাও, আর ইনার ওয়াসিলায় মাওলা আমার এই হাজতকে তুমি পূরণ করে দাও। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহ মাজারে হাজির হওয়ার এটাই নিয়ম বলেছেন, যখনই তোমরা প্রবেশ করবে তো পায়ের দিক দিয়ে প্রবেশ করো, চেহারার সামনে দাঁড়াবে, এত দূরে দাঁড়াবে যাতে চার হাতের ফাসলা থাকে, ডিস্টেন্স
থাকে,
দূরত্ব থাকে। এরপরে তুমি ফাতিয়া পড়ো আর দোয়া করো, সাহেবের মাজারকে ইসালে সওয়াব করো, আর যদি কোনো চাহিদা থাকে তো সাহেবের মাজারের ওসিলা নিয়ে দোয়া করো, আর যখন বের হবে তো ঠিক সেইরূপভাবে সালাম করে আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং ঠিক পাশ দিয়ে বের হতে হবে, এটা নিয়ম রয়েছে। অনেকেই সেখানে গিয়ে চাদর আছে সেটাকে স্পর্শ করার চেষ্টা করে, আমার হাত, এই হাত দিয়ে কি এমন গুণা বাকি আছে, কোন এমন গুণা বাকি আছে যে গুণা আমার হাত দ্বারা হয়নি, কোন এমন অপকর্ম রয়েছে আমার দ্বারা হয়েছে, আর আমি পুরো ওজুদ আমার গন্দা, হ্যাঁ, ময়লা যুক্ত, আর আমি স্পর্শ করছি। তো উলামা কেরাম বলেছেন কি মাজারের যে চাদর আছে সেটা যাতে স্পর্শ না করে, এটা বেয়াদবি রয়েছে। তো আমরা যখনই মাজারে যাব তো আদব সহকারে যাব আর আদব রক্ষা করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল,
ইনশাআল্লাহ তাআলা। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাজারে উপস্থিত হতাম কিন্তু অনেকেই হয়তো এর আদব সম্পর্কে জানতাম না, আজকে জেনেছি, চেষ্টা করব আমলও করার। কেননা যে কোনো বিষয়কে করা আর পদ্ধতি অনুসরণ করে করা, এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। স্বাভাবিক সব সময় কার্যকরী ভূমিকা বা কার্যকরী ফলাফল আমরা যে কোনো বিষয় থেকে তখনই পাই যখন সেটাকে পদ্ধতি অনুসারে করি। তো আমাদের উচিত যে মাজার শরীফে উপস্থিত হওয়ার সময় নিয়ম অনুসারে যেন উপস্থিত হই। আচ্ছা আরমান ভাই, আপনার থেকে আমরা যেহেতু আমরা মাজারে উপস্থিত হই, ওয়ালিদের ওয়াসিলাতে দোয়া করি, সেই ব্যাপারেও জানবো। এর সাথে কিছু কমেন্ট আছে। সুমন ভাই কমেন্ট করেছেন যে মাশাআল্লাহ। সোহাগ ইসলাম কমেন্ট করেছে যে আমি রংপুর থেকে, মাশাআল্লাহ মারহাবা হুজুর। তারপর আপনার নামও নিয়েছেন যে মাশাআল্লাহ মারহাবা আরমান হুজুর। তারপর শাওন ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ। ইমরান ভাই ভালোবাসা জানিয়েছেন। তারপর আরও কিছু ইসলামী ভাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। জি আরমান ভাই, যদি বলতেন যে আমরা মাজারে উপস্থিত হই এবং আউলিয়াদের ওসিলাতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, এই ব্যাপারে কিছু মাদিনী ফুল দিতেন যদি।
দেখুন, আউলিয়া কেরামের মাজারে গিয়ে সেখানে ওলিদের ওসিলায় দোয়া করা, তো এটা তো জায়েজ রয়েছে। এবং সাহাবা কেরাম আলহামদুলিল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়েও দোয়া করেছেন। সিরাতুল জিনানের মধ্যেও যদি আপনি পড়েন তাহলে আপনি দেখতে পারবেন, সুরা বাকারা আয়াত হচ্ছে 89, অনুবাদ কানজুল ইমান থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং এর পূর্বে তারা ওই নবীর ওসিলা ধরে দোয়া করত। সাহাবা কেরাম আলিমুরিদওয়ানও দোয়া করতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি তোমরা আমার নামের ওসিলা নিয়ে দোয়া করো। একজন অন্ধ ব্যক্তি ছিল, তো সে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ যাতে ফিরে আসে আপনি দোয়া করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি সবর করতেও পারো। তো বলেন, আমি সবর করছি, তারপর আপনি দোয়া করে দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া শিখিয়ে দিলেন আর বলেন কি, এইভাবে আমার নামের ওয়াসিলা নিয়ে তুমি দোয়া করো। যখন তিনি দোয়া করলেন তো আল্লাহ তাআলা তার চোখকে ফিরিয়ে দিল, সে তার চোখ আলোকিত হয়ে গেল। যেমন দেখুন, ওলি আল্লাহর মাজারে হাজিরি হওয়া এবং ইসালে সওয়াব করাও, এটা অনেক ভালো একটি কাজ রয়েছে। আর আজও এবং আমাদের পূর্বেও যত আউলিয়া কেরাম মাজারে যেতেন, তারাও ইসালে সওয়াব করতেন এবং ওয়াসিলা নিয়ে দোয়া করতেন। যেমন শেখ শাহাবুদ্দিন আহমদ বিন হাজার হাইতামি রহমতুল্লাহি তাআলা লিখেন, উলমা কেরাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার মাজারে এসে জিয়ারত করতেন আর ওয়াসিলা নিয়ে দোয়া করতেন। শেখ শাহাবুদ্দিন আহমদ বিন হাজার হাইতামি রহমতুল্লাহি তাআলা
ইমামে আজম রহমতুল্লাহি তাআলার
মাজারে গিয়ে, আচ্ছা, ওখানে ফাতিমা পড়তেন এবং তার ওয়াসিলা নিয়ে দোয়া করতেন।
জি, আচ্ছা, ইমাম শাফি রহমতুল্লাহ
এবং ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি যখন বাগদাদে ছিলাম তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা থেকে বরকত অর্জন করতাম, আর আমার যখন কোনো চাহিদা থাকতো, কোনো মাসলা আমি সলভ করতে পারতাম না, তো আমি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি মাজারে উপস্থিত হতাম, আগে দুই রেকাত নামাজ পড়তাম, এরপর মাজারে গিয়ে উপস্থিত হতাম, সালাম দিতাম, এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা ওয়াসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতাম, তো আল্লাহ তাআলা আমার ওই চাহিদাকে পূরণ করে দিত আর ওই মামলাকে আল্লাহ তাআলা সলভ করে দিত। তো চার ইমাম রয়েছেন, ইমামে আজম ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল। তো হযরতে সাইয়েদুনা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির এটা মানে কি বল অভ্যাস ছিল, আর তিনি নিজেই বলেছেন কি, যখন আমি বাগদাদে ছিলাম তো আমি প্রায় যেতাম ওনার মাজারে, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা মাজারে যেতাম, সেখান থেকে বরকত অর্জন করতাম, আর কোনো মশলা যখন আমি সলভ করতে পারতাম না তো ওনার মাজারে গিয়ে দোয়া করতাম, ওনার ওসিলা নিয়ে তো আল্লাহ তাআলা আমার মামলাকে সলভ করে দিত। তো এটা তো আউলিয়া কেরামেরও সুন্নত রয়েছে, সাহাবা কেরামেরও সুন্নত রয়েছে ওসিলা নিয়ে। সাহাবা কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করেছেন এবং সূরা বাকারার মধ্যেও রয়েছে, পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও দুনিয়াতে আসেননি, তার পূর্বে যারা লোকরা ছিল বনী ইসরায়েলে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে দোয়া করতেন। কিভাবে দোয়া করতেন, ইয়া আল্লাহ, এই যুদ্ধে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমাদেরকে ফাতা দান করো, আমাদেরকে বিজয় দান করো, বিজয় দান করো। তো আল্লাহ তাআলা নামে মুহাম্মদের ওয়াসিলায় আল্লাহ তাআলা বিজয় দান করে দিতেন। তো এটা তো বুজগানে কেরাম আম্বি আলিমুস সালাতু সালাম এবং সাহাবা কেরামের সুন্নত রয়েছে এবং কোরআনে পাকের মধ্যেও আছে না, ওয়াক্তাহু ইলাহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করতে বলা হয়েছে।
জি 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 জি, অবশ্যই আল্লাহ তাআলার দিকে ওয়াসিলা তালাশ করার ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে। অবশ্যই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা ভাবি যে আমরা নিজেরা অনেক গুনাহগার, অনেক গুনাহে নিমজ্জিত, বিভিন্নভাবে কুমন্ত্রণায় গুনাহের অন্ধকারে আচ্ছাদিত, সেই জায়গায় আউলিয়াই কেরামরা যারা নিজেদের জীবনকে আল্লাহ তাআলার পথে বিলীন করেছেন, সারা দিন আল্লাহ তাআলার ইবাদত করে পুরো জীবনকে আল্লাহ তাআলার জন্য কুরবান করে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তো তাদের কাছে যদি আমরা যাই এবং তাদের ওয়াসিলা নিয়ে দোয়া করি তখন আল্লাহ তাআলা অবশ্যই খুশি হবেন। যেমন বলা হয় যে, আমি পড়েছিলাম এক জায়গায় যে, যেমন স্বাভাবিক ব্যক্তিদের কাছে যখন কোনো ভিখারি চায়, কিছু চায়, তখন কি বলে যে আল্লাহ তাআলা তোমার ছেলেকে ভালো রাখুক, আল্লাহ তাআলা তোমার ছেলেকে বরকত দান করুক, এভাবে করে চায়, কারণ একজন ব্যক্তির কাছে তার ছেলে সবচেয়ে বেশি প্রিয়। মহান আল্লাহ, তিনি তো এক ও অদ্বিতীয়, সন্তান থেকে পবিত্র। তো আমরা যখন তার কাছে চাইব তো আমাদের মাধ্যম কি হতে পারে, তার প্রিয় ভাজন যারা, তার প্রিয় ব্যক্তিবর্গ যারা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাবিবুল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রিয় হাবিব তিনি। তারপর আউলিয়াই কেরাম যারা আল্লাহ তাআলার পথে চলেছেন, তো তারা আল্লাহ তাআলার প্রিয়। তো তাদের খাতিরে আমরা দোয়া করি যে আমি তো গুনাহগার মওলা আর তিনি তো তোমার প্রিয় মওলা, তার ওয়াসিলাতে আমাকেও প্রিয় বানিয়ে নাও।
আহা, সুবহানাল্লাহ।
এভাবে করে আমরা দোয়া করতে পারি। আচ্ছা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাজারে উপস্থিত হবার একটি আরেকটি অংশ রয়েছে, আমরা সেখানে গিয়ে ফাতেহা পড়ি, মিলাদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যেভাবে আপনি বললেন কোরআন তেলাওয়াত করা দরকার, খুবই ভালো আমল কোরআন তেলাওয়াত করা, আমরা করি। করার পর আমরা এর সাথে সাথে ইসালে সওয়াবও করি, যেমন আমি যা পাঠ করলাম এর যা সওয়াব হলো, বা আমি যা কোরআন তেলাওয়াত করলাম এর যা সওয়াব হলো, এটা যেন তার দরবারেও কবুল হয়, তার জন্যও কবুল হয়, সে ওলির জন্যও কবুল হয়। তারপর আমরা আমাদের পূর্ববর্তী মাতা পিতার জন্য ইসালে সওয়াব করি। তো ইসালে সওয়াবের মানে এর দ্বারা উদ্দেশ্য কী এবং এর ফজিলত কী?
ইসালে সওয়াবের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন ইসালে সওয়াব করতে। যে ইসালে সওয়াব নিয়ে যদি আলোচনা করা হয় তো অনেক সময় লাগবে, নিশ্চয়ই ইসালে সওয়াব নিয়ে আমরা আলোচনা করব। তো চলো বরকতের জন্য ইনশাআল্লাহ আসসাবাজাল আরজ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা নফল সদকা করো, তো নিজের মৃত মা বাবার নিয়তে, ইসালে সওয়াবের নিয়তে তোমরা সদকা করো। মনে করেন কি আপনার বাড়িতে কোনো ফকির এসেছে, কোনো ভিক্ষুক এসেছে কিছু চাইতে, তো আপনি এক মুঠ চাউল দিচ্ছেন বা 10 টাকা তাকে দিয়ে দিচ্ছেন তার হাতে, তো আপনি নিয়ত করে নিন কি আল্লাহ এই যে আমি 10 টাকা দিলাম তো এটা আমি নিজের মায়ের পক্ষ থেকে দিলাম, এর সওয়াব যাতে আমার মায়ের রুহে পাকে যাতে পৌঁছে যায়, তো এই সওয়াবটা কি হবে, নফল সদকাটা যেটা দিচ্ছি এটা মা বাবার ইসালে সওয়াব হয়ে যাবে, সওয়াবটা পৌঁছে যাবে। সেকেন্ড হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তুমি ফরজ হজ আদায় করে নিয়ে থাকো, এরপরে যদি তুমি হজ করতে যেতে চাও, তো তুমি নিজের মৃত মা অথবা বাবার পক্ষ থেকে হজ করো। এতে কি হবে কি আল্লাহ তাআলা ওই হজের সওয়াব তোমার মৃত মা বাবাকে আল্লাহ তাআলা দান করে দেবে, এবং পার্থিব আল্লাহ তাআলা তোমাকে 10টি হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি যখন কেউ কোরআন পড়ে, দান করে, সদকা করে, নেক আমল করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, আর এরপরে দোয়া করে, ইয়া আল্লাহ আমি যা কিছু পড়েছি এর মধ্যে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তুমি ক্ষমা করে তুমি তোমার দরবারে কবুল করে নাও, আর এই সওয়াবটাকে আমার মৃত মায়ের রুহে পাকে পৌঁছিয়ে দাও, অথবা আমার মৃত বাবার রুহে পাকে পৌঁছিয়ে দাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কেউ যদি এভাবে এই সালে সওয়াব করে তো ওই সওয়াবকে ফেরেশতা তার মায়ের অথবা বাবার কবরে নিয়ে যায় আর বলে, হে ফালা ইবনে ফালা, উঠো দেখো তোমার ছেলে তোমার জন্য কি পাঠিয়েছে, কি এই সালে সওয়াব করেছে। তখন মুর্দার রূপ বাইরে বের হয়, ফেরেশতা সে ঈসা আলাইহিস সালামকে নূর বানিয়ে সে মৃত ব্যক্তিকে দান করে দেয়, সেই নূর নিয়ে মৃত ব্যক্তি আবার কবরে চলে যায়, এবং অন্যান্য কবরবাসীরা যে রয়েছে আশেপাশে তাদের থেকে সে গর্ব করে কি আমার ছেলে অথবা আমার মেয়ে বা আমার আত্মীয়রা আমার জন্য এই ঈসা আলাইহিস সালাম করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছু মানুষ গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু যখন সে কবর থেকে উঠবে তো গুনাহ মুক্ত হয়ে উঠবে। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্ভব হবে? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুমিন মুসলমানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুর্দাকে কবরেই ক্ষমা করে দেবে এবং তাকে গুনাহ মুক্ত করে কবর থেকে হাশরের ময়দানে উঠাবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মধ্যে থেকে যদি কারো মা বিদায় নিয়ে নিয়েছে, অথবা বাবা বিদায় নিয়ে নিয়েছে, অথবা বোন চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তো আমরা তাদের জন্য ইসালে সওয়াব করি, তাদের কবরে যাই, সেখানে গিয়ে সুরা ইয়াসিন তেলাওয়াত করি, আর সুরা ইয়াসিন তেলাওয়াত করে আমরা দোয়া করি। এতে কি হবে কি আল্লাহ তাআলা ওই সুরা ইয়াসিনের তেলাওয়াতের সওয়াব তাকে দান করবে। আর যে বারবার বারবার নিজের মৃত মা বাবার কবরে যাবে জিয়ারতের উদ্দেশ্যে এবং ইসালের সওয়াবের উদ্দেশ্যে যদি যায়, তো সে যখন মারা যাবে তো আল্লাহ তাআলার ফেরেশতারা তার কবরে জিয়ারত করার জন্য যাবে। তো ইসালের সওয়াব করার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আর আউলিয়া কেরাম এর মাজারে যখন আমরা যাব, তো সেখানে গিয়েও আমরা ইসালে সওয়াব করব। আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা লিখেছেন কি তোমরা যখন সেখানে যাও তো দরুদে গসিয়া 3 বার পড়ে নাও, একবার সুরা ফাতিয়া পড়ে নাও, একবার আয়াতুল কুরসি পড়ে নাও, 7 বার সুরা ইখলাস পড়ে নাও, এরপর 7 বার দরুদে গসিয়া পড়ে নাও, এরপরে দোয়া করো কি ইয়া আল্লাহ আজ্জাল তুমি তোমার শায়ানে শান অনুযায়ী এই সওয়াবকে সাহেবে মাজারকে তুমি দান করে দাও, আর ইনার সদকায় মাওলা আমাকে ক্ষমা করে দাও, আমার হাজতকে পূরণ করে দাও। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা ফাতিহার তরিকাও শিখিয়ে দিয়েছেন, তো কিন্তু আমরা একটু ভুল করি জুনিন ভাই এখানে। আমরা কি ভুল করি, আমরা যাই একটু দেখি, আচ্ছা মাজার এত সুন্দর, আচ্ছা এই আমরা দেখি একটু টাইলস দেখি, ফ্যান দেখি, এগুলো দেখে আমরা চলে আসি। আরে না ভাই, আপনি কোথায় গিয়েছেন একটু চিন্তা করুন, আপনি
অবশ্যই
আপনি একটু চিন্তা করুন কি আপনি কোথায় গিয়েছেন। এক মহান ওলির দরবারে গিয়েছেন, আর যার দরবারে গিয়েছেন সে আমাদের মতো সাধারণ মানুষ ছিল না। সে রাত্রে জেগে জেগে হাজার রেখাত পর্যন্ত নামাজ তারা পড়েছেন, দিনে রোজা রেখেছেন, নিজের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন দিনের জন্য, ইলমে দিন অর্জন করেছেন, লোককে ইলমে দিন শিখিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন, খারাপ কাজ থেকে লোকদেরকে বারণ করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের মরগুব, আল্লাহ পাকের মানে পছন্দনীয় বান্দা তারা হয়েছেন। এমনি 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 হয়ে যাননি, তাদের সুখ শান্তি চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর জন্য ছিল, সব কিছু তারা আল্লাহর জন্য বিসর্জন করে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই মর্তবা এই শান দিয়েছেন। তো আমরাও সেখানে যাব, আর সেখানে গিয়ে দোয়া করব, ইসালে সওয়াব করব, কোরআনে পাকের তেলাওয়াত করব। তো ইনশাআল্লাহ আজ্জাল উভয় জানে আমাদেরকে কল্যাণও নসিব হয়ে যাবে। আরেকটা কথা কিন্তু জুনিদ ভাই, আমরা অনেক সময় দেখা যায় কি মিসকনসেপ্ট থাকে আউলিয়া কেরাম, আমরা মনে করি আউলিয়া কেরাম শয়তান কুমন্ত্রণা দেয়। তো ভাই এই কুমন্ত্রণা কেন এসেছে, এই জন্য এসেছে কি আপনি ওই আউলিয়া কেরামের ব্যাপারে স্টাডি করেননি। আপনি স্টাডি করেন, আপনি যেটা বলেছিলেন যে আমি পড়েছি আউলিয়া কেরামের ব্যাপারে, তারপরে তাজকিরাতুল আউলিয়াও রয়েছে, আপনি তাজকিরাতুল আউলিয়া পড়ে নিন। আপনি তো সেখানে অনেক আউলিয়া কেরামের পুঙ্খানুপুঙ্খানুভাবে এ টু জেড সেখানে তাদের জীবনের সম্পর্কে রয়েছে, তারা কীভাবে নামাজ পড়তো, কীভাবে ইবাদত করতো, কীভাবে দান করতো, কীভাবে নেকির দাওয়াত দিত, এবং কীভাবে তারা আত্মশুদ্ধির পথগুলো তারা বেছে নিয়েছিল। তো আমার মনে হয় কি আমাদেরকে স্টাডি করতে হবে। হ্যাঁ, তাজকিরাতুল আউলিয়া পড়ে নিন, আপনি মুকাশফাতুল কুলুব পড়ে নিন, ইহুল উলুম আপনি পড়ে নিন, আল্লাহ কা ফকির, আল্লাহ কা দোস্ত, এভাবে অনেকগুলো বই আছে।
আমিন আল সুন্নতের যে লিখিত কিতাবগুলো রয়েছে, ফেজানে সুন্নত হোক বা নেকির দাওয়াত হোক,
ফেজানে সুন্নতের মধ্যে অনেক আউলিয়া কেরামের ঘটনা রয়েছে,
সেগুলোর মধ্যে একটা চমৎকার ব্যাপার হচ্ছে, যেমন একটা কোরআনের যদি সেই সংক্রান্ত কোনো একটা বিষয়ে ফজিলত বর্ণনা করা হচ্ছে, সেই সংক্রান্ত যদি কোরআনের আয়াত থাকে সেটা আসলো, যদি সেই সংক্রান্ত ফজিলতপূর্ণ হাদিস থাকে সেটাও আসলো, তারপর প্র্যাকটিক্যালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটার উপর কীভাবে আমল করেছেন, সাহাবা ইকরামরা সেটার উপর আমল কী করেছেন, আউলিয়া ইকরামরা সেটাকে নিজের জীবনে কীভাবে বাস্তবায়ন করেছেন, সেই ব্যাপারগুলোও কিন্তু এই ফেজানে সুন্নাত বা নেকির দাওয়াত কিতাবের মধ্যে আছে, যেটা আমাদেরকে বাস্তবে আমরা কীভাবে সেটার উপর আমল করতে পারবো বা তারা এইভাবে এটা কীভাবে নিয়েছেন সেটার একটা বাস্তব উদাহরণ আমাদের সামনে পেশ করে।
আমাদের ইয়াংস্টার যারা যুবক আছে তারা হোঁচট খায়।
কীভাবে
হোঁচট, প্রায় দেখা যাচ্ছে কি তারা হোঁচট খাচ্ছে। হোঁচট খাওয়ার কারণ এটাই কি শুধু মোবাইল থেকেই তারা শিক্ষা অর্জন করতে চাচ্ছে এবং মনে করছে এটাই আমার জন্য ইউনিভার্সিটি রয়েছে, এটাই আমাদের জন্য বড় জামিয়া রয়েছে এবং এটাই আমাদের এডুকেশন লেভেলের, এটাই আমাদের শিক্ষার একটা প্রতিষ্ঠান আছে কি মোবাইল,
ইউটিউব ইউনিভার্সিটি
এখান থেকে। তো ভাই সেখান থেকে আপনি জানি না, আমি জানি না কি কতটুকু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, এবং অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা হোঁচটও খেয়ে যায়, জানি না কীভাবে তারা পড়ে যায়, তাই না? তো তাদেরকে তুলতে হবে। তো আমি তাদের জন্য একটু পরামর্শ দিতে চাচ্ছি, শুধু ইউটিউব থেকে নয় জ্ঞান অর্জন করবেন না, আপনাকে পড়তে হবে, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে জানতে হবে। জানার জন্য আমি আপনাকে ওয়ে বলে দিলাম কি আপনি দাওয়াত ইসলামের যে সাইট রয়েছে www.dawatislami.net যাবেন, সেখানে বুক আছে, বুক লাইব্রেরিতে যান, অনেকগুলো বই পাবেন, আপনি আরবিতে পাবেন, হ্যাঁ উর্দুতে পাবেন, বাংলাতে পাবেন, তামিলে পাবেন, গুজরাতিতে পাবেন, ইংলিশে পাবেন, অনেক ভাষা আছে, যেটা চুজ আপনার আছে ভাষা সেটাকে সিলেক্ট করে আপনি বইগুলো ফ্রিতে ডাউনলোড করে নিন এবং পড়ুন। নিজে যখন পড়বেন না তো আপনি অনেক কিছু জানতে পারবেন।
37+ ল্যাঙ্গুয়েজে বই আছে,
37 ল্যাঙ্গুয়েজে,
এর থেকেও মনে হয় বেশি, আরো কিছু বেড়ে যেতে পারে, আমার লাস্ট আপডেটটা মনে নেই, লেটেস্ট আপডেট কি, আরো বেশি হতে পারে, 37 থেকেও বেশি।
কি আপনার মোবাইলের মধ্যে একটা লাইব্রেরি করে নিন, আর লাইব্রেরি করে আপনি দাওয়াত ইসলামের সব বইগুলো ফ্রি আপনি ডাউনলোড করে নিন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন।
আচ্ছা হুজুর, খুবই চমৎকার আলোচনা চলছে, আর আমরা একটা আউলিয়া কিরামদের সম্পর্কে জানার একটা মাধ্যমও পেলাম, যে বই থেকে যেন আমরা জানি, আর সেটা আমরা মাকতাবাতুল মদিনা থেকে গিয়েও সংগ্রহ করতে পারি, আর দাওয়াত ইসলামী ডট নেট যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আমরা, যদি আমাদের কাছে ট্যাব থাকে তাহলে পড়ার জন্য অনেক বেশি সুবিধা হবে, অন্যথায় অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যেও ডাউনলোড করে পড়তে পারি। আজকের যেহেতু আলোচনা মাজার শরীফ সম্পর্কিত, মাজার শরীফে আরেকটি গুরুত্বপূর্ণ বা খুব বড় পরিসরে যে কাজটা হয়ে থাকে, কার্যক্রম হয়ে থাকে, সেটা হয় উরুশ শরীফ। তো উরুশ শরীফের ব্যাপারটা, যে উরুশ শরীফের মধ্যে কয়েকটি বিষয় হয়, উরুশ শরীফের মধ্যে মিলাদ হয়, মাহফিল হয়, তাবারুক বিতরণ হয়, নাত হয়, মানকাবত পড়া হয়, হামদ পড়া হয়, কোরআন তেলাওয়াত হয়, আমরা যেটা স্বাভাবিক দাওয়াত ইসলামের মাধ্যমে বিশেষ করে যে উরুশ শরীফগুলো পরিচালিত হয়, যেমন শাহজালাল রহমতুল্লাহি তালের মাজারে উরুশ শরীফে দাওয়াত ইসলামের খুবই প্রশংসনীয় একটা কার্যক্রম ছিল, যে শুধু কোরআন ও হাদিসের বার্তা তো দিয়েছে কীভাবে আমল করতে হবে, সের সাথে একটা বড় পরিসরে একটা কাজ হয়েছে যে প্র্যাকটিক্যালি যারা মাজার শরীফে উরুশের জন্য উপস্থিত হয়েছে তাদেরকে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছে, ওজুর শিক্ষা দিয়েছে, বড় পরিসরে কাজ হয়েছে। এরই সাথে উরুশ শরীফের সামগ্রিকভাবে উরুশ শরীফ করা কেমন, এটার মধ্যে কী করা দরকার, বা উরুশ শরীফ দ্বারা অর্থ কী বা কী?
দেখুন, এখানে উরুশ শরীফের ব্যাপারে তো অনেক বইও লেখা হয়েছে, ওলামা কেরামও বয়ানও করেছেন, এবং অনেক রেওয়ায়তও রয়েছে।
জি,
এটাকে কেন পালন করা হয় আর এর মধ্যে কী রয়েছে, এর তারতম্য কী রয়েছে? দেখুন, মানুষ কোনো মমিন মুসলমান নেক পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করে আর যখন কবরে রাখা হয়, এ সময় যখন মুনকার নাকির ফেরেশতা আসে আর এসে জিজ্ঞেস করে মন রব্বুকা, তোমার রবকে,
আচ্ছা
তোমার দিন কি, এরপরে নুরানি চেহারাওয়ালা বুজুর্গকে দেখানো হয় কি ইনার ব্যাপারে তুমি কি বলতে, তো যখন সে সঠিক উত্তর দেয় আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর ইনার ব্যাপারে জিজ্ঞেস করছো, ইনি তো আমার দয়াল নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আছেন,
না বলেছেন না কি মর কে পৌঁছা হুম ইস দিল রুবাকে ওয়াস্তে, কি মৃত্যুর পরে আমি এই পর্যন্ত পৌঁছেছি ইনাকে দেখার জন্য, ইনি তো আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়, তখন গায়ব থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসে, নম কনমতিল উরুস, ঘুমিয়ে যাও যেভাবে বর কোণে ঘুমায়। যারা আল্লাহওয়ালা হয়ে থাকে রাত দিন আল্লাহকে পাওয়ার জন্য, যারা ইবাদত করেছে, বান্দাগি করেছে, সব কিছু আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে, এখন কবরে তাকে রাখা হলো, তিনটি প্রশ্ন উত্তরও দিয়ে দিল, এখন বলা হচ্ছে ঘুমিয়ে যাও যেভাবে বর কোণে ঘুমায়। এখন যাকে পাওয়ার জন্য দুনিয়াতে এত চেষ্টা করেছে, হ্যাঁ সে কি ঘুমাবে? সে তো আল্লাহ পাকের দিদারের জন্য সব সময় ব্যাকুল থাকবে। হায়, আমি তখন মারা গিয়েছি, আমি যার জন্য নামাজ পড়েছি, যার জন্য রোজা রেখেছি, যার জন্য হজ করেছি, যার জন্য নেকির দাওয়াত দিয়েছি, যার জন্য ইলিমে দিন অর্জন করেছি, যার পরিচয় লাভ করার জন্য আমি এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে এইদিকে আমি ছুটাছুটি করেছি, এখন তো তার দিদারের সময় রয়েছে, এখন তো দিদারের পালা রয়েছে, তো সে অপেক্ষায় থাকে দিদারের। হ্যাঁ, উরুস এর মানে হচ্ছে শাদি, খুশি, শাদি খুশি। তো এই যে একটা খুশি অনুভব হলো, খুশি একটা পেল, কখন? যখন সে তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়ে গেল এবং ফেরেশতা তার জন্য সুসংবাদ শোনালো, একটা মুজদা শোনালো, হ্যাঁ কি ঘুমিয়ে যাও যেভাবে বর করে ঘুমায়, খুবই শীঘ্রই তুমি আল্লাহ পাকের দিদার করবে, ওই দিদার পাওয়াটা কত মুসাজ্জাদ, কত খুশির বিষয় রয়েছে,
অবশ্যই
একটা খুশি রয়েছে। তো নম কনমতিল উরুস, উরুস থেকে উরুশ এসেছে, তো এই জন্য এই উরুস পালন করা হয়, কেননা এই জন্য কি সে কামিয়াব হয়েছে, তো এই জন্য সেখানে কি করা হয়, উরুস করা হয়, গরিব মিসকিনদেরকে খানা খাওয়ানো হয়, সেখানে মিলাদ হয়, দরুদ হয়, সালাম হয়, কোরআনের পাকের তেলাওয়াত হয়, দোয়া হয়, এটা তো আলহামদুলিল্লাহ সবজে দোয়ায় ভালোই আমল আছে, তারপরে বয়ান হয়, কোরআনের পাকের তেলাওয়াত হয়, ভালো আমল আছে। বাস্তব যেটা উরুস রয়েছে, যেটাকে করতে হয়, যেটা যেটা করা দরকার আছে আমাদেরকে, সেটাই করা দরকার, কি কোরআনের পাকের তেলাওয়াত, কি সেখানে দরুদ সালাম দোয়া করতে হয়, কিন্তু সেখানে ওই সমস্ত কাজ করতেই নেই যেটা কোরআন ও হাদিস নিষেধ করেছে।
অবশ্যই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা উরুস এইভাবেই পালন করব, যেভাবে সেই আল্লাহর ওলি নিজের জীবন কাটিয়ে নিজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে, সেটা কি নফল ইবাদত, কুরআন তেলাওয়াত এবং নফল রোজা, ফরজ রোজা, নামাজ ইত্যাদির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা যদি এভাবে উরুস পালন করি তো সেই ওলিরও ভালোবাসা বৃদ্ধি পাবে এবং মহান আল্লাহ তাআলাও খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়ে